ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
তথ্য প্রযুক্তি আইনের মামলায় ঢাকার একটি জাতীয় দৈনিকের একজন বার্তা সম্পাদককে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
কলকাতা পুলিশকে তেজস্ক্রিয় নাশকতা রুখতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সম্প্রচার নীতিমালা ও গণমাধ্যমের স্বাধীনতা। অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনার প্রশ্ন নিয়ে আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইসলামিক স্টেট জঙ্গিরা, যেটাকে কিনা ইরাকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ থামাতে তাদের তরফের হুঁশিয়ারি স্বরূপ এক আমেরিকানের শিরশ্ছেদ বলে দাবি করেছে, যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা এখন সেই ভিডিওচিত্রের যথার্থ নিরূপণের কাজে ব্যাপৃত রয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্রী কাইটলিন হেইডেন বলেছেন, জেমস ফৌলির শিরশ্ছেদের দৃশ্য বলে দাবি করা হয়েছে যে ভিডিও সম্পর্কে, সেটা যদি সঠিক হয় তাহলে নিরপরাধ একজনের রোমহর্ষকে খুনের ব্যাপারে শঙ্কিত যুক্তরাষ্ট্র। ফৌলির মা ডায়ান ইসলামিক স্টেট লড়াকুদের উদ্দেশ্য করে বলেছেন, আর কোনো জিম্মির ক্ষতি তাঁরা যেন না করেন। বলেন, এরা সব নিরীহ মানুষ, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রমের সঙ্গে এদের কোনো সংশ্লিষ্টতা নেই। ফেসবুকে দেয়া বিবৃতিতে তিনি বলেন যে সিরিয়ার মানুষের নিগ্রহ নিপীড়নের কথা বিশ্বের কাছে তুলে ধরতেই পুত্র তাঁর জীবন দিয়েছেন। ইতিমধ্যে ভিডিওচিত্রে যুক্তরাষ্ট্রের আর এক সাংবাদিক স্টিভেন সোকোলফকেও আটকিয়ে রাখার দাবি জানানো হয়েছে ভিডিওচিত্রে। বলা হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা কি করেন না করেন তার উপরে নির্ভর করবে তাঁর জীবন। হামাস বলছে, ইসরায়েলের বিমান হামলা গাজায় হামাসের সামরিক নেতার 27 বছর বয়সী স্ত্রী ও তাঁর 7 মাসের শিশুপুত্রকে হত্যা করেছে। অস্ত্রবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যাবার পর দুপক্ষেই এখন লড়াই শুরু হয়ে গিয়েছে আবার। দৃশ্যত মোহাম্মদ দেইফকে নিশানা বানানোর পর বুধবারে হামাস বলেছে ইসরায়েল এখন জাহান্নামের দরজা অবারিত করে দিল। 10 দিনের শান্ত পরিস্থিতির মাঝে কায়রোতে আলোচকেরা 6 সপ্তাহ আগের শুরু হওয়া সংকট নিরসনের দীর্ঘমেয়াদী পন্থা অন্বেষণের পর এখন লড়াই আবার শুরু হয়ে গেল আবার। ইসরায়েলকে গাজার অবরোধ খতম করতে হবে হামাসের এ দাবি, অথবা ইসরায়েলের তরফে হামাসের অসামরিকীকরণের অভিলাষ, এর কোনোটাতেই ওই আলোচনায় কোনো ফলোদয় ঘটল না। ইসরায়েল বলছে তারা এখন অস্ত্রবিরতি ভেঙে পড়বার পর কমসেকম 90টি লক্ষ্যস্থল নিশানা করে বিমান হামলা চালিয়েছে এবং জঙ্গিরা কম হলেও রকেট মেরেছে 130টির মতো। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন নতুন দফার বিমান হামলায় কম হলেও 18 ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে গাজায়। ইসরায়েলের তরফে কেউ জখম হয়েছে এমনটি শোনা যায়নি। জুলাইয়ের গোড়ার দিক থেকে নিয়ে এ লড়াইয়ে 2036 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের বেশিরভাগই অসামরিক লোকজন। আর ইসরায়েলের পক্ষে সৈন্য ও 3 অসামরিক ব্যক্তি মিলিয়ে নিহতের সংখ্যা 64। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলবর্তী মিজোরি রাজ্যের ফার্গুসান শহর যাবেন বলে মনস্থ করেছেন। ওখানেই শ্বেতাঙ্গ এক পুলিশকর্মীর গুলিতে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সহিংস প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয়। অ্যাটর্নি জেনারেল হোল্ডারের এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করার কথা বলার কথা। আগস্টে 9 তারিখে গুলির আঘাতে 18 বর্ষীয় মাইকেল ব্রাউনের নিহত হওয়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI তদন্তকারীদের সঙ্গে ও নাগরিক অধিকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা তাঁর। ব্রাউন নিহতের ঘটনা নিয়ে হোল্ডার পরিপূর্ণ অবাধ নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ফার্গুসানের মানুষদেরকে। বুধবারই ঘটনা সম্পর্কে সাক্ষী সাবুদের শুনানি শুরু হবার কথা গ্র্যান্ড জুরি তদন্তের তরফে। ইতিমধ্যে ব্রাউনকে গুলি করেছিলেন যে পুলিশকর্মী ড্যারেন উইলসন, তাঁকে ছুটিতে পাঠানো হয়েছিল এবং এখন তিনি গা ঢাকা দিয়েছেন। ব্রাউন পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রেফতারির দাবি জানানো হচ্ছে। পাকিস্তানে সংসদের অধিবেশন বসে আজ বুধবার। বাইরে তখন ধুন্ধুমার বিক্ষোভ চলছিল, হাজার হাজার প্রতিবাদীদের সমাবেশে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ চাইছিল তারা। প্রতিবাদীরা মঙ্গলবার পুলিশের খাড়া করা প্রতিবন্ধক ভেঙে সংসদ ও অন্যান্য সরকারি ভবন অট্টালিকা রয়েছে যেখানটায় সেখানে ঢুকে পড়ে। প্রতিবাদীদের নেতৃত্বে ছিলেন ক্রিকেট তারকা থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খান এবং ধর্মগুরু তাহিরুল কাদরি। ভোট কারচুপি ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের নওয়াজ শরীফের বিরুদ্ধে। ইমরান খান বলছেন যে স্থানীয় সময় রাতের ভেতরেই নওয়াজ শরীফ পদত্যাগ না করলে তাঁর সমর্থকেরা প্রধানমন্ত্রীর কড়া প্রহরাধীন দপ্তরের ওপর চড়াও হবে। কাদরি তাঁর সমর্থকদের বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা যেন সংসদ ঘেরাও করে রাখেন, সাংসদদের কাউকে যেন বেরুতে না দেন তাঁরা। মঙ্গলবার প্রতিবাদীরা সংসদ অভিমুখে রওনা হবার সময় থেকেই কর্তৃপক্ষ শত শত সৈন্য ও 30,000-এর মতো আরক্ষা কর্মী মোতায়েন রাখে এলাকায়।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশে জাতীয় পার্টির নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের 1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে এখন যে কোনো দিন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বুধবার মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার রায় ঘোষণা অপেক্ষমান রাখেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার রাষ্ট্রপক্ষের জবাব ও সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর জিয়াদ আল হাসান। এর মধ্যে দিয়ে শেষ হয় কায়সারের মামলার বিচারিক প্রক্রিয়া। ফলে মামলার রায় যেকোনো দিন দেওয়া হবে জানিয়ে অপেক্ষমান রেখে 71-এ মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, গণহত্যা, গণধর্ষণ সহ কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য যে আদালতে এ পর্যন্ত আরো 5টি মামলার রায় অপেক্ষমান রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সম্প্রতি পাশ হওয়া তথ্য প্রযুক্তি আইনের মামলায় ঢাকার একটি জাতীয় দৈনিকের একজন বার্তা সম্পাদককে পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, জানাচ্ছেন আমির খসরু তাঁর প্রতিবেদনে।
মঙ্গলবার গভীর রাতে দৈনিক ইনকলাব পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে তার অফিস থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধে ওই সংবাদপত্রে রিপোর্ট ছাপা হয়েছিল। ওই পুলিশ কর্মকর্তা মঙ্গলবারই ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। ওই মামলায় পত্রিকাটির সম্পাদক সহ আরো 4 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে রবিউল্লাহ রবিকে বুধবার আদালতে নেওয়া হলে বিচারক 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশে ব্রহ্মপুত্র, যমুনা সহ উত্তরাঞ্চলের 10টি নদ নদীর পানি প্রবল বৃষ্টি ও উজানের পানির ঢলে বেড়ে গিয়ে কয়েকটি পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুনুন জহুরুল আলমের রিপোর্ট।
গত 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ ব্রহ্মপুত্র ও যমুনা অববাহিকার বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, তাদের অনেকেই ঘরের ছাদের উপর কিংবা উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। সরকারি ও বেসরকারি ত্রাণ তৎপরতা না থাকায় বন্যা দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের সংকট দেখা দিয়েছে প্রকট ভাবে। তবে স্থানীয় প্রশাসন বলেছে সরকারের ত্রাণ তৎপরতা শীঘ্রই শুরু হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জাপানের হিরোশিমা শহরের উপকণ্ঠে ভূমিধসে বহু বাড়িঘর চাপা পড়লে অন্তত 35 জন প্রাণ হারিয়েছেন। টেলিভিশনের ছবিতে দেখা গিয়েছে সেখানকার বাসিন্দা এবং উদ্ধারকারীরা শহরতলির বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের ভেতরে প্রাণে রক্ষা পেয়েছে এমন লোকজনকে খুঁজছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে 100 সৈন্যকে উদ্ধার প্রচেষ্টা সাহায্য করতে ওই এলাকায় যাবার নির্দেশ দিয়েছেন। লাইবেরিয়ার রাজধানীতে পুলিশ প্রতিবাদ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছুঁড়েছে। বিক্ষোভকারীরা তাঁদের এলাকায় সরকার যে ইবোলার সংক্রমণ রুখতে কোয়ারেন্টাইনের সীমাবদ্ধতা এঁটে দিয়েছেন তারই বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তাঁরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে ইবোলায় সেখানে প্রাণ হারিয়েছে 466 ব্যক্তি। কলকাতায় তেজস্ক্রিয় নাশকতা রুখতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানকার পুলিশ বাহিনীকে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় এই রিপোর্টটি পাঠিয়েছেন।
হাওয়া অ্যাটমিক রিসার্চ সেন্টারের 4 সদস্যের বিজ্ঞানীদের একটি দল কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে গতকাল 19 আগস্ট থেকে বাছাই করা অফিসারদের এই প্রশিক্ষণ দিচ্ছে। আগামী 4 দিন ধরে এই প্রশিক্ষণ চলবে। কলকাতা পুলিশ সূত্রেই এই খবর জানা গেছে। কিন্তু কেন হঠাৎ এই প্রশিক্ষণের প্রয়োজন হয়ে পড়ল সে ব্যাপারে পুলিশ প্রশাসন সূত্রে সরাসরি কিছু জানা যায়নি। তবে অসমর্থিত সূত্রে জানা গেছে শহরে যুদ্ধের সময় বা যে কোনো নাশকতা ঘটার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ বাহিনীকে আগাম প্রস্তুত রাখা হচ্ছে। আগামী দিনে এই ধরনের নাশকতার মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জাম কেনার কথা বিবেচনা করছে কলকাতা পুলিশ বলে জানা গেছে। পরমাশিস খসড়ায় কলকাতা।
খবর প্রচার আপাতত শেষ হলো এখানেই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সম্প্রচার নীতিমালা ও গণমাধ্যমের স্বাধীনতা। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
হ্যালো ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি সবাইকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের বিষয় সম্প্রচার নীতিমালা ও গণমাধ্যমের স্বাধীনতা। আজকের আলোচনায় অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। ডক্টর ভূঁইয়া, আপনি আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
রয়েছেন নিউ ইয়র্কের প্রবাসী প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
ধন্যবাদ।
এবং আমাদের সঙ্গে যোগ দেবার কথা রয়েছে এসএ টিভির হেড অফ নিউজ নাজমুল আশরাফ। আমরা যোগাযোগের চেষ্টা করছি। আমরা জানি সম্প্রতি বাংলাদেশে বেতার এবং টেলিভিশনের জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন করা হয়েছে। এতে টকশোতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন না করা, সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি কটাক্ষ বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য প্রচার না করা, জনস্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রচার না করা ইত্যাদির উল্লেখ রয়েছে। একই সঙ্গে বেতার এবং টিভির লাইসেন্স দেওয়ার বিধানও রাখা হয়েছে এই নীতিমালায়। তো প্রথমেই ডক্টর শফিউল আলম, আপনার কাছে জানতে চাইব খুব সহজভাবে এই যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি এটা ছাড়া এই সম্প্রচার নীতিমালায় আর কি বিষয় রয়েছে?
আপনি যেগুলো বলেছেন এগুলো ছাড়া সম্প্রচার নীতিমালায় রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেখানে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করার কথা বলা হয়েছে। এবং সেই স্বাধীন সম্প্রচার কমিশনটি গঠিত হলে সেই স্বাধীন সম্প্রচার কমিশনের কাজ হবে এই নীতিমালা যদি কোন ধরনের পরিবর্তন পরিবর্তন এবং পরিমার্জন দরকার হয় স্বাধীন সম্প্রচার কমিশন সেটি করবে। এবং স্বাধীন সম্প্রচার কমিশন যে বাংলাদেশে যে টেলিভিশন এবং রেডিও রয়েছে তাদের প্রোগ্রামগুলোকে এক ধরনের মনিটর করবে, যাতে এই প্রোগ্রামগুলো আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলে আপনারা প্রচারিত হয়।
ধন্যবাদ। এই মুহূর্তে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে ঠিক এই নীতিমালা পাশ হওয়ার পরপরই দৈনিক ইনকিলাবের আমরা জানি এক বার্তা সম্পাদককে গ্রেফতার করা হয়েছে, এইটি কি এই নতুন নীতিমালার আওতায় করা হয়েছে বা
না? আমি যতটুকু জানি এটি করা হয়েছে তথ্য প্রযুক্তি আইনের আওতায়। খুব সম্ভবত ইনকিলাবের ওই সংবাদ নিউজ এডিটরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, এর সাথে
আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এটিএন বাংলার হেড অফ নিউজ জয় মামুন। জয় মামুনের সঙ্গে আমরা কথা বলে আসি। জয় মামুন, সম্প্রচার নীতিমালা নিয়ে আপনার অভিমত কি? হ্যালো।
আমি প্রথমত মনে করি যে বাংলাদেশের সম্প্রচার মাধ্যম একটি সম্প্রসারণশীল মাধ্যম, এটি ক্রমশই বিকশিত হচ্ছে। গত 10-15 বছরে বেসরকারি খাতে অনেক রেডিও টেলিভিশন হয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য কোনো নীতিমালা নেই, সেটি বেসরকারি পর্যায়েও নেই সরকারি পর্যায়েও নেই। সেজন্য একটি নীতিমালা দরকার, এবং যেহেতু সরকার হচ্ছে লাইসেন্সিং অথরিটি, সরকার যেহেতু অনুমোদন দিয়ে থাকে, সেই কারণে এই নীতিমালার ভিতরে সরকার এবং বেসরকারি খাত দুই দিক থেকেই এক ধরনের ইনভলভমেন্ট দরকার বলে আমি মনে করি। সেদিক থেকে নীতিমালা হওয়াকে আমি স্বাগত জানাই, এবং নীতিমালা নিয়ে যে পরিমাণ বিতর্ক হচ্ছে, যে পরিমাণ তর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, এতটা আলোচনার বিষয় আছে বলে আমি মনে করি না। আমি নীতিমালাটি অনেকবার পড়েছি। একটি জায়গায় খুব জোরালোভাবে আমি আপত্তি করতে চাই, সেটি হচ্ছে যেখানে বলা আছে যে কোনো বিশেষ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হতে পারে এমন কোনো সংবাদ প্রচার করা যাবে না। এখন বিশেষ বাহিনী বলতে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনার মতো ঘটনা ঘটিয়েছিল, 81 সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর কিছু সদস্য জড়িত, সাম্প্রতিককালে আপনি জানেন যে 10 ট্রাক অস্ত্রের যে ঘটনা ঘটেছিল, অস্ত্র অবৈধ অস্ত্র অস্ত্র উদ্ধারের ঘটনা, সেখানে সেনাবাহিনীর কিছু সদস্য জড়িত ছিল। সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা ঘটেছে, সেখানে র‍্যাব একটি বাহিনী তাদের সদস্য জড়িত ঘটনা। বিডিআর বিদ্রোহের ঘটনা একটি বড় ঘটনা, সেখানে বাহিনীর সদস্যরা জড়িত থাকলে তাদের ভাবমূর্তি নষ্ট হবে বলে সংবাদ প্রচার করা যাবে না, এটি কোনো কথা হতে পারে না। আমি মনে করি এই ধারাটি বিলুপ্ত হওয়া দরকার। আরেকটি বড় আপত্তির জায়গা আছে, সেটি হচ্ছে যে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে এমন কোন আন্দোলন সংগ্রাম বিক্ষোভ বিদ্রোহের খবর প্রচার করা যাবে না, সন্ত্রাসী ঘটনার কথা প্রচার করা যাবে না। সন্ত্রাসী ঘটনা হলেই যে সেটি প্রচার করা যাবে না, সেটি আরো বেশি সন্ত্রাসকে উস্কে দেবে, সরকারের বা নীতিমালার ভেতরের এই বিষয়গুলো একদমই ঠিক না। কিন্তু এর বাইরে যেসব কথা বলা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের গণমাধ্যম কাজ করতে পারে, মানে করতে হবে, সেটা তো আমি অবশ্যই মনে করি। বাংলাদেশে 1000 টেলিভিশনে যদি থাকে, সেখানে 1000 জনকেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। আমার ধারণা সাংবাদিক নেতৃবৃন্দ এই বিষয়গুলো বুঝবেন এবং তারা যদি ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বোঝানোর চেষ্টা করেন, সরকারও হয়তো এই বিষয়টি মাথায় তাদের হয়তো আসবে যে সংস্কার করা প্রয়োজন। এবং যে কোনো নীতিমালাই, এমন বাংলাদেশের সংবিধানও 15টা সংশোধনী হয়েছে, কোনো আইন কোনো নীতিমালাই তো সংশোধনের অযোগ্য না। ফলে আমি মনে করি যে একটা জায়গা থেকে শুরু হোক, শুরু হলে পরে এটা আমরা কাজের ভিতর দিয়ে আগাতে আগাতে এটি সংশোধন করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো।
ধন্যবাদ জয় মামুন চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। সম্প্রচার নীতিমালা নিয়ে বিএনপি সহ অনেকে ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন। জয় মামুন, আপনিও বলেছেন কিছু কিছু বিষয় সংস্কার করলে এ ধরনের একটা নীতিমালা সাংবাদিকদের জন্য খারাপ নয়। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এসএ টেলিভিশনের হেড অফ নিউজ নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জয় মামুনের বক্তব্য নিশ্চয় আপনি শুনেছেন।
জি,
সংস্কার বিষয়ে তিনি বলেছেন যে নীতিমালাটি হয়েছে এটি ইতিবাচক নেতিবাচক বিভিন্ন দিক তুলে ধরে উনি বলেছেন যে এটি চলতে থাকুক এবং আস্তে আস্তে এটি সংস্কার করে একদম খুব ভালো একটি নীতিমালা হয়তো করা যেতে পারে। আপনি কি বলেন তাঁর বক্তব্যে?
এই নীতিমালা নিয়ে এরই মধ্যে অনেক রকমের আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে এবং সামনে নিশ্চয়ই আরো আলোচনা হবে। কিন্তু নীতিমালার যেই বিষয়গুলো নিয়ে সাংবাদিক মহল বা গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশি আপত্তি করছেন, সেটা হচ্ছে যে একটি স্বাধীন সম্প্রচার কমিশন করা হবে এবং তার জন্য সংসদে একটি আইন করা হবে। তার মানে হচ্ছে প্রথমে সংসদে আইনটি করার কথা, তারপর একটি স্বাধীন কমিশন করার কথা, এবং সেই কমিশনটা কতটা স্বাধীন হবে, কমিশনের দায়িত্বে কারা থাকবেন, তাদেরকে নিয়োগ করা হবে, সেটার উপর নির্ভর করবে সেই কমিশন স্বাধীন হবে কিনা। এবং সেই স্বাধীন কমিশন সংশ্লিষ্ট সবার সাথে আলাপ আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে তারপর একটি সম্প্রচার নীতিমালা তৈরি করবে। এই কথাটি সরকার এখন বলছে নানান রকমের সমালোচনা এবং চাপের মুখে, কিন্তু কাজটি করা হয়েছে উল্টো। সবার আগে করা হলো সম্প্রচার নীতিমালা, এখন বলা হচ্ছে যে এই নীতিমালা মেনে চলার কোনো বাধ্যবাধকতা নাই, এটি কোনো আইন না, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তাহলে হঠাৎ করে কমিশন করার আগে, আইন করার আগে এখন কেন নীতিমালাটি সবার আগে করা হলো? এবং এই নীতিমালাটি প্রথমে বলা হলো খসড়া, সেটি মন্ত্রিসভায় অনুমোদন করা হলো, তড়িঘড়ি করে আবার সেটি গ্যাজেট আকারে প্রকাশ করা হলো, এটি নিয়ে কিন্তু সরকারের যে উদ্দেশ্য প্রশ্নটা সেখানে এসেছে। তাহলে সরকারের কি উদ্দেশ্য হতে পারে? এখনই কি সম্প্রচার মাধ্যমগুলোকে সরকার নিয়ন্ত্রণ করতে চায়? তাহলে আইন করে, কমিশন করে, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নীতিমালা করে সেগুলো অনুসরণ করার আগেই সরকার অপেক্ষা করতে রাজি না, সেই জন্য এরকম একটা নীতিমালা গণমাধ্যমের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটা বাধ্যবাধকতা নেই, এখন সরকার স্পষ্ট করেই বলছে এবং বলছে এটা কোনো আইন না, তাহলে কেন এটা প্রকাশ করা হলো? সেক্ষেত্রে সাংবাদিকদের একটা ব্যাখ্যা বা আমরা যারা কাজ করি গণমাধ্যমে, আমাদের আশঙ্কা বা ধারণা হচ্ছে এরকম একটি নীতিমালা দিয়ে গণমাধ্যমের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, যাতে করে এখনই তারা খুব এমন কিছু না করেন যাতে করে সরকার বিব্রত হন বা সরকারের অনেক ভুল ত্রুটি ব্যর্থতা সেগুলো যেমন করে আমাদের সম্প্রচার মাধ্যম বলিষ্ঠ ভাবে তুলে ধরছে সেটা যাতে করতে না পারে, এরকম একটি ব্যাখ্যা এসেছে। তবে এই নীতিমালার বিষয়ে সরকার কত দ্রুত আইন করবে, কমিশন করবে, সেটা এখন বোঝা যাচ্ছে না। তবে মজার ব্যাপার হচ্ছে কি, আজকে বাণিজ্য মন্ত্রী, যিনি খুবই প্রভাবশালী একজন মন্ত্রী সরকারের, তিনি বলেছেন যে বিএনপি যেহেতু আন্দোলন শুরু করেছে নতুন করে এবং এর মধ্যে দুটো কর্মসূচি পালন করেছে এবং বিএনপি বলছে যে সরকারকে বাধ্য করবে তারা আগাম নির্বাচন দিতে, সংলাপে বসতে, সেখানটায় তোফায়েল আহমেদের মতো যিনি একজন নীতি নির্ধারক সরকারি দলের এবং সরকারের, তিনি বলছেন যে এই যে সম্প্রচার নীতিমালাটা আমরা করেছি, মানে সরকার করেছে, এর মধ্যে আরো একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়া হবে যেমনটা এর আগে ছিল। তো এই বিষয়গুলো সরকার নাকি একটার পর একটা এরকম ইস্যু তৈরি করছে বিএনপিকে ব্যস্ত রাখার জন্য এবং সরকার বিরোধী কঠিন কঠোর আন্দোলন করতে না পারার জন্য। এটা হচ্ছে সরকারের একটি রাজনৈতিক কৌশল। এই কথাটি আজকে জনাব তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রী তিনি একটি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই নীতিমালার যে উদ্দেশ্য গণমাধ্যম নিয়ন্ত্রণ করা বলেন বা গণমাধ্যমের বিকাশ এবং আরো দায়িত্বশীল আরো ভালো ভূমিকা জাতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করার জন্য সেই উদ্দেশ্য না। তাহলে উদ্দেশ্যটা কেবলই রাজনীতি, কেবলই একটা ইস্যু তৈরি করে বিএনপিকে ব্যস্ত রাখা বা গণমাধ্যমের চাপ তৈরি করা, এরকমটা যদি কেউ ভেবে থাকে তাহলে কিন্তু ভুল করবে না।
জি ধন্যবাদ নাজমুল আশরাফ। আমরা এখন একটু সৈয়দ মোহাম্মদুল্লাহর বক্তব্য শুনব। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি দুজনের বক্তব্য শুনেছেন, সঙ্গে জয় মামুনের বক্তব্য শুনলেন সম্প্রচার নীতিমালা নিয়ে, আপনার কি মতামত?
তাদের বক্তব্য সম্প্রচার নীতিমালা সম্পর্কে খুবই বিশদ এবং এ সম্পর্কে আর বিস্তারিত আলোচনা অপেক্ষা রাখে না। আমি কিন্তু অন্য ব্যাপারটা হচ্ছে সম্প্রচার নীতিমালার দরকারটা কি। এখন কত হতে পারে সবকিছুর একটা নীতিমালা থাকে, আইন থাকে, তো এতদিন যে দেশে কি কোনো আইন ছিল না, আইন ছাড়াই কি এই প্রতিষ্ঠানগুলো চলেছে, আমাদের মিডিয়া চলেছে, মিডিয়ার জন্য কোনো আইন নেই? মিডিয়া যদি আপনার উত্তেজনা সৃষ্টি করে, ভুল সংবাদ পরিবেশন করে, বাকি হোক ব্যক্তি হোক মানে কমিউনিটি সিচুয়েশন হোক সম্পর্কে, তাহলে তার বিরুদ্ধে যে সমস্ত প্রচলিত আইন আছে আইনের বইতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। কিভাবে সংবাদ পরিবেশন করবে, কিভাবে করবে না, এই সমস্ত লিখে দেওয়া বলে দেওয়া, এটা একটু কঠোর মনে হয়। একটা কমিশন করার কথা যেটা হলো হচ্ছে আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া, একটা কমিশন করবেন এবং কমিশন না করে ধরেন একটা এক ধরনের একটা কমিটি করা, কমিশনও যদি বলেন তাতে, কিন্তু সেই যেটাই হোক যেটা হবে সেখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকতে হবে, সাংবাদিকদের উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি নিয়ে, যদি পাঁচ সদস্য হয় অন্তত দুজন সাংবাদিকদের প্রতিনিধি মিডিয়ার, এবং বিচারপতি থাকবেন, সুশীল সমাজের লোক থাকবেন, সরকার হয়তো একজন থাকলেন, তারা সবাই মিলে সমস্ত বিস্তারিত আলোচনা করে হিয়ারিং করে তারপরে একটা নীতিমালা খসড়া নীতিমালা অ্যানাউন্স করতে পারেন। এরপরে সেটার উপরে পত্র পত্রিকা আলোচনা হবে, তারপরে একটা চূড়ান্ত রূপ দেওয়া যায়। এখন এই যে নীতিমালার কথা হচ্ছে, রাজনৈতিক দ্বারা এই সমস্ত নীতিমালা করেন, সে আওয়ামী লীগ হোক অন্য যে কোন শাসক দল হোক, তাদের নীতিমালাটা কি? এক একজন যে এক একটা দলের মনে করেন প্রধান হয়ে থাকে, না মৃত্যু, এই যে আজকে আমি একটা দলের প্রধান হলাম, আমার মৃত্যু পর্যন্ত আমি ওই দলের প্রধান থাকব, এই যে এই সমস্ত, তারপরে নানা ধরনের রাজনীতিকদের এই যে তারা বিভিন্ন জায়গায় যান, স্কুলে ছাত্র ছাত্রীদেরকে কঠোর রোদে দাঁড় করিয়ে স্কুল লেখাপড়া বন্ধ করে তাদেরকে স্যালুট দেওয়ার জন্য তার এলাকায় নিজের এলাকায় যাবেন, সেখানে তাদের আসার দরকার কি, এবং এই সমস্ত লক্ষ লক্ষ টাকা খরচ করা, তাদের ক্যাম্পেইনে ডোনেট করা, ছাত্রছাত্রীদেরকে কষ্ট দেওয়া, এই সমস্ত নীতিমালা, তাদের আচরণের নীতিমালা তো কই কোথাও শুনি না। ফলে নীতিমালা যদিও প্রথমে যারা নীতিমালা অ্যানাউন্স করবেন যে রাজনৈতিক শক্তি সরকার, তাদের আচরণ সম্পর্কে নীতিমালা প্রথমে অ্যানাউন্স করা উচিত। আমি নিজে আপনি নিজে আচরণ অন্যকে শিখে একটা কথা আছে, আমরা নিজেরাই যদি আচরণ ঠিক মতো না করি, রাজনীতিকদের যে আমাদের দেশের রাজনীতিকদের আচরণ ঠিক কিনা। এখন আরেকটা কথা, তোফায়েল আহমদ সাহেবের কথা উদ্ধৃত করে এক সাংবাদিক যেটা বললেন সেটা তো অত্যন্ত দুঃখজনক, তিনি যদি এমন কথা বলে থাকেন যে এটা কৌশল হিসেবে, এটা মানে মনে করতে হয় সম্ভবত বুমেরাং করবে। তারা হয়তো ভেবেছেন এই ধরনের নির্বাচন করে, আমি ব্যক্তিগত ভাবে তো অসাম্প্রদায়িক ব্যক্তি, সেকুলার মানে সিস্টেম বাংলাদেশে বিশ্বাস করি, মৌলবাদের বিরোধী, কিন্তু কথা হচ্ছে যেখানে 154 জন অনির্বাচিত সংসদ দেশে, সেটা একটা অত্যন্ত খারাপ নজ স্থাপন করেছে। এটার ব্যাপারে কনস্টিটিউশনে বা কোনো একটা ব্যবস্থা হওয়া উচিত যে কোনো জায়গায় যদি প্রতিনিধি না থাকে, একাধিক প্রার্থী না থাকে, তাহলে সেখানে ভোটের একটা ব্যবস্থা হতে।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সম্প্রচার নীতিমালা করার চেয়ে আরো গুরুত্বপূর্ণ বহু ইস্যু ছিল,
প্লাস একটা ক্যান্ডিডেট না পেলে তিনি নির্বাচন, এরকম একটা কোন সিস্টেম থাকা উচিত, তা না হলে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। আর অন্যান্য অনেক ব্যাপার, এই তাদের রাজনীতিকদের আচরণ ঠিক করা উচিত, এবং যেটা বললাম সবাই প্রতিনিধি নিয়ে সাংবাদিকদের প্রতিনিধি কমিটি করা উচিত, আর এই যে আরেকটা অভিশংসন, এই একটা ব্যাপার, অভিশংসনের ব্যাপার কিন্তু আমেরিকাতেও আছে। বিচারপতিদের অভিশংসন নিয়ে যে আন্দোলনের কথা বলা হচ্ছে, বাংলাদেশে অলরেডি আন্দোলন শুরু হচ্ছে, দাবি দেওয়া হচ্ছে, আমি ব্যক্তিগত মনে করি না এটা খারাপ কিছু আছে। উদ্দেশ্য খারাপ থাক যাই থাক, কিন্তু এটা আইনগত দৃষ্টি থেকে দেখতে গেলে, যেহেতু পৃথিবীর প্রায় সব জায়গাতেই সম্ভবত পাকিস্তান ছাড়া সব দেশেই পার্লামেন্টই অভিশংসনের অধিকারী, ফলে এটার ব্যাপারে নতুন করে বিতর্ক হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি।
ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আমাদের সঙ্গে ঢাকা থেকে যোগ দিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক, তার সঙ্গে কথা বলে আসি, শোনা যাক তার কথা। হ্যালো,
জি লাবণ্য ভূঁইয়া বলছি, এশিয়ান টিভি সিনিয়র রিপোর্টার। যে কোনো কিছুরই আসলে একটা নীতিমালা থাকা প্রয়োজন, তো এই নীতিমালাটা হয়েছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এ কারণে যে নীতিমালার মধ্য দিয়ে সাংবাদিকতা একটা জবাবদিহিতা থাকুক সেটাও যেরকম ঠিক আছে, কিন্তু সরকারকে এটাও এনশিওর করতে হবে যে এই নীতিমালার জন্য অপব্যবহার না হয় সাংবাদিকদের জন্য, তাহলে এটা আসলে খুব ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।
ধন্যবাদ লাবণ্য ভূঁইয়া। সাংবাদিকদের জবাবদিহিতার বিষয় উল্লেখ করেছেন তিনি, আবার নীতিমালার আওতায় এনে যেন তার অপব্যবহার সরকার না করতে পারে সেটিও উল্লেখ করেছেন। আসলে সাংবাদিকরা কার কাছে জবাবদিহি হবেন, জবাবদিহিতা দেবেন? ডক্টর শফিউল আলম, আপনার কাছে জানতে চাইব।
আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আরো অনেকগুলো বিষয় উত্থাপিত হয়েছে, আমি কি সেই বিষয়ে একটু আলোকপাত করব?
জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই।
যেমন এখানে প্রশ্ন উঠেছে যে নীতিমালাটি কেন দরকার ছিল, যেমন এটি কি গোপাল আহমদ সাহেব যদি এটিকে কৌশল বলে থাকেন, আমিও মাহমুদুল্লাহ সাহেবের মতো বলবো এটা দুঃখজনক, কিন্তু আমি গণমাধ্যমের ছাত্র হিসেবে এবং আমি যেহেতু এই নীতিমালা প্রণয়নের প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম, সেই হিসেবে বলছি যে অন্তত তিনটি কারণে আমাদের এই নীতিমালাটি দরকার ছিল। একটি হলো যে বাংলাদেশে অনেকদিন ধরেই প্রাইভেট টেলিভিশনের লাইসেন্সিং কিভাবে হয় সেটা নিয়ে এক ধরনের অসুস্থতা আছে এবং ছিল, যে বিভিন্ন সরকার বিভিন্ন ভাবে এটাকে এবিউজ করার চেষ্টা করে, সেই জায়গাটাকে একটা সিস্টেমে আনার জন্য এখানে লাইসেন্সিং এর কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে যে আমাদের সম্প্রচার মাধ্যমের বিকাশকে ত্বরান্বিত করায়, যে আমাদের সম্প্রচার মাধ্যমের যে বিকাশ হচ্ছে এখন সেইটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা, এবং আপনি জানেন যে সম্প্রচার মাধ্যমগুলোর একটা দায়িত্ব থাকে সমাজের প্রতি, এবং সম্প্রচার মাধ্যমের এক ধরনের প্রতিকূল প্রভাবও জনসাধারণের উপর থাকে। তো সেই জায়গায় আমার মনে হয় যে একটা নীতিমালা দিয়ে সম্প্রচার মাধ্যমগুলোকে পরিচালনা করার যে চিন্তা, সেই থেকেই আপনার এই নীতিমালাটি করার দিকে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নীতিমালাটি কিভাবে করা হয়েছিল, যেমন শেখ মাহমুদুল্লাহ সাহেব বলছিলেন যে সকল স্টেক হোল্ডারদেরকে একত্রিত করে করা যায় কিনা, তো এই প্রক্রিয়াটিতে সবাই অন্তর্ভুক্ত ছিলেন, যেমন মালিক পক্ষের প্রতিনিধি, সাংবাদিকদের প্রতিনিধি, আপনার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি,
সুশীল সমাজ,
আপনার আমলাতন্ত্র প্রতিনিধি, সবাই মিলে একটা কমিটি করে, সেই কমিটি একটা ড্রাফট করেছে, সেই ড্রাফটের উপরে আলাপ আলোচনা হয়েছে, এটা জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত ছিল, সেই মতামতের ভিত্তিতে একটা ফাইনাল করা হয়েছে। এখন তারপরে নাজমুল আফসার সাহেব একটা প্রশ্ন তুলেছেন, আগে সম্প্রচার কমিশন কেন, আগে কমিশন নয় কেন, আগে আইন কেন? যেমন ধরেন আমি যতটুকু জানি, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলেন, আপনি যদি ইউকের কথা বলেন, সব জায়গায় কিন্তু আগে নীতি হয়েছে, আইন হয়েছে, সেই নীতি এবং আইনের ভিত্তিতে একটা কমিশন হয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে ফেডারেল কমিউনিকেশন কমিশন সব ধরনের ইলেকট্রনিক মিডিয়া গুলোকে মনিটর করে এবং এটার ভালো মন্দ দেখাশোনা করে। ইউকেতে যেমন রয়েছে অফকম, অফিস অফ কমিউনিকেশন, এটিও সব ধরনের সম্প্রচার মাধ্যম গুলোর দেখাশোনা করে। ইভেন আপনার ইউকেতে যেটা রয়েছে, আপনি যে ব্রডকাস্ট কোড বলে যে বিষয়টি সম্প্রচার যে আপনার অফকমে রয়েছে, সেটির মাধ্যমে একটা সম্প্রচার মাধ্যম কি ধরনের নিউজ করবে, কোন বিষয়ে তার কি ট্রিটমেন্ট হবে, সব কিছু ডিটেলস বলে দেওয়া আছে সেখানে। তো এখানে এই নীতিমালার যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি হলো যেটি জয় মামুন সাহেব বলছিলেন যে দুইটি জায়গায়, সেখানে বিভিন্ন রকমের ব্যাখ্যা হতে পারে। যেমন জয় মামুন সাহেব যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেটাকে যদি আমি বলি যে একটা বিশেষ বাহিরের লোক যখন কোন অপরাধ করে, সেটি কিন্তু কোন স্বাভাবিক পরিস্থিতি নয়, যে অপরাধ করে সে নিজেই কিন্তু তার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেক্ষেত্রে নিউজ করার ক্ষেত্রে বা অনুষ্ঠান করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আর এখানে কিন্তু কোন সদস্যের, বিশেষ সদস্যের কথা বলা হচ্ছে না, এখানে সামগ্রিক অর্থে বাহিরের কথা বলা হচ্ছে। তো ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এখানে যদি ব্যাখ্যার বা ভিন্ন ধরনের ব্যাখ্যার কোন সুযোগ থাকে সেটি অবশ্যই আপনার সংশোধন করা যেতে পারে। আর নীতিমালার ব্যাপারে আমরা যারা পলিসির ছাত্র তারা বলি নীতিমালা সবসময় হচ্ছে